Hello.
শুরু হচ্ছে আজকের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। এই বুধবারের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রে অভিবাসী সম্পর্কিত নীতিমালায় সংস্কার, প্রেসিডেন্ট ওবামা ও কংগ্রেসের উদ্যোগ। অনুষ্ঠানটি পরিচালনা করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ শাকিল কবিরুদ্দিন, শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় যুক্তরাষ্ট্রে অভিবাসী সংক্রান্ত নীতিমালায় সংস্কার, প্রেসিডেন্ট ওবামা ও কংগ্রেসের উদ্যোগ। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশেষ অতিথি আছেন। ডক্টর হারুন খান, তিনি আরকানসাস রাজ্যের হেন্ডারসন স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রফেসর। ডক্টর হারুন খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরও যোগ দিয়েছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ, তিনি নিউ ইয়র্কের একজন বিশিষ্ট সাংবাদিক। জনাব মোহাম্মদুল্লাহ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। ইতিমধ্যে অনেকে আমাদের টেলিফোন করছেন, তো প্রথম লাইনে যাওয়া যাক।
আনম আফজাল হোসেন, চট্টগ্রাম ধামরহাট নওগাঁ।
বলুন।
মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসী আইনে ইতিপূর্বে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের আমরা বিপরীতমুখী অবস্থান দেখে আসছি, কিন্তু বর্তমানে তারা এই আইনে অভিন্ন অবস্থানে বা ঐক্যমতে রয়েছেন। যদিও অভিবাসীরা যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের সমর্থন করে থাকে, এদিকে প্রেসিডেন্ট ওবামা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই এই আইনটির সংস্কার দরকার। প্যানেল, আমার প্রশ্ন হচ্ছে যে এই প্রস্তাবিত আইনে অবৈধ অভিবাসীদের যদি বৈধতা দেওয়া হয়, তাহলে কিভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের তারা নিরাপত্তার বিষয়টি আসতে পারে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যখন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই দলীয় ঐক্যমতে পৌঁছেছেন যে এই অভিবাসী আইনের একটা সংস্কার দরকার, সেইখানে বাংলাদেশের মতো জনসংখ্যা বহুল দেশগুলো থেকে অভিবাসীরা কতটা সহজে যুক্তরাষ্ট্রে যেতে পারবে, এরকম কোন প্রস্তাব সেখানে আছে কিনা জানা থাকলে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ।
আফজাল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং আপনার প্রশ্নের জন্য। প্যানেলিস্ট, আপনারা শুনতে পেলেন তো, দু দলের মধ্যে অভিন্ন মত দেখছেন তিনি। অবৈধদের বৈধ করে দিলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কি নিশ্চিত করা যাবে? আর তাছাড়া বাংলাদেশে থেকে যদি লোকজন আসতে চান, তারা কি আসতে পারবেন? এটাই হচ্ছে প্রশ্ন। আমি প্রথমেই যাচ্ছি ডক্টর হারুন খানের কাছে। ডক্টর খান,
নিরাপত্তার ব্যাপারে এটা বড় জটিল প্রশ্ন। ইমিগ্রেশন যে হয়ে গেলে যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি পাবে তার কোনো নিশ্চয়তা নাই। তো সংক্ষেপে আমি ওইটাই বলতে চাই। দ্বিতীয় প্রশ্নের জবাবে আমি বলতে পারছি, যদিও এখনো মতামতে অনেক অভিন্নতা দেখা যাচ্ছে এবং আমি খুবই আশাবাদী এই ইমিগ্রেশন রিফর্ম নিশ্চয়ই পাস হবে, কিন্তু এখনো পর্যন্ত কিছুটা পার্থক্য রয়ে গেছে, স্পেশালি আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে। যদিও ওবামার সাথে সেনেটের অনেক মিল আছে, কিন্তু স্লাইট কিছুটা পার্থক্য এখনো রয়ে গেছে। বিশেষ করে সেনেট দাবি করতেছে যে বর্ডার সিকিউরিটি অথবা সিকিউরিটিটা অনেক অনেক নিরাপদ করতে হবে এবং শক্ত করতে হবে।
আচ্ছা, সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনি কি বলেন?
আমি তার সাথে একমত, ঘটনা হচ্ছে মোটামুটি আলোচনা দুই পক্ষের ভিতরে এগিয়ে গেছে, দুই দল কতগুলো ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে যে একটা সংস্কার দরকার, সংস্কারের একটা রূপরেখাও তৈরি হয়েছে। তবে ডেমোক্রেটরা তাদেরকে আপনার যারা অবৈধ আছে তাদেরকে বৈধতা দিয়ে দ্রুত কয়েক বছরের ভিতরে তাদেরকে নাগরিকত্ব দেওয়ারও বিধান রাখতে চান। পক্ষান্তরে রিপাবলিকানরা, বিশেষ করে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর সদস্যরা, তারা বলছেন যে না, নাগরিকত্বের ব্যাপারটা অত দ্রুত করা ঠিক না, এইটার ব্যাপারে তারা কিছুটা দীর্ঘমেয়াদী অবস্থান নেওয়ার পক্ষপাতী। অর্থাৎ এদেরকে বৈধতা দেওয়া হোক এক ধরনের, তারা কাজকর্ম করতে পারে, এবং অবৈধ নাগরিকরা তো যুক্তরাষ্ট্রে এমন না যে সব বেকার বসে আছে, সবাই কাজ করছে বস্তুত পক্ষে, এবং সেটা কৃষি শ্রমিক হিসাবে বা শিল্প শ্রমিক হিসাবে, এবং বিশেষ করে দোকানপাট ইত্যাদিতে, ঘর বাড়িতে ছোটখাটো যে সমস্ত কাজ, যাকে এখানে অর্জব বলে, এই সমস্ত কাজ তো বেশিরভাগ ওরাই করছে। ফলে তারা কাজও করছে, আয়ও করছে, এবং অনেকে এমনকি করও দিচ্ছে। তো সে তাদেরকে নিয়মায়ন করলে, রেগুলারাইজ করে ফেললে এটা দেশের অর্থনীতির জন্য উপকার হবে। আবার এটাও ঠিক, অনেকে অফ দি বুক, মানে অনেকে কাজ করে, এমপ্লয়ার যারা আছে তারা তাদেরকে ঠিক বেতনটা খাতাপত্রে না দেখায়, দেখায় না, তাতে করে যুক্তরাষ্ট্র সরকার ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে। তো সেটা আবার মানে আয়কর বাড়বে যুক্তরাষ্ট্রে সবাইকে যদি বৈধতা দেওয়া হয়। কিন্তু নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে রিপাবলিকান পার্টির হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর বিশেষ করে সদস্যদের একটা দ্বিমত আছে, এই একটা দিক। তো আরেকটা দিক যেটা উনি বলছেন যে বাংলাদেশের লোকরা আমেরিকায় বা বাংলাদেশের মতো দেশের লোকরা, এটার ব্যাপার কেউ কখনো চিন্তা করেনি। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে প্রায় 11 মিলিয়ন, 1 কোটি 10 লক্ষ একটা আনুমানিক হিসাব মোটামুটি, এরা যে অবৈধ লোক আছেন তাদেরকে বৈধতা দেওয়ার ব্যাপার নিয়ে কোন অবস্থাতে এটা বলা হচ্ছে না যে বিদেশ থেকে যারা আসতে চান তাদেরকে একেবারে খুব সহজে মানে আগমনের সুযোগ করে দেওয়া, সেটার ব্যাপারটা আলাদা। সেসব ব্যাপার নিয়েও কিছু কথাবার্তা হচ্ছে, কি ধরনের লোকজনকে ইমিগ্রেশন দেওয়া যেতে পারে, মানে স্কিল লেবার, বিশেষ করে আইটি ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং, একাডেমিক্স, রিলিজিয়াস লিডার্স, এদের ব্যাপারটা, কিন্তু সেটা খুবই সীমিত সংখ্যক লোক। এটা দ্বারা বাংলাদেশের বা এই ধরনের উন্নয়নশীল দেশ খুব একটা উপকৃত হবে এরকম আশা করার কোনো কারণ নেই।
ধন্যবাদ। আপনারা শ্রোতাদের আবার মনে করিয়ে দিচ্ছে যে আপনারা যদি আমাদের অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথিদের কাছে প্রশ্ন রাখতে চান তাহলে এই নম্বরে ফোন করুন, 2026193062। আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রে অভিবাসী সংক্রান্ত নীতিমালায় সংস্কার, প্রেসিডেন্ট ওবামা ও কংগ্রেসের উদ্যোগ। আফজাল হোসেন যে প্রশ্নটা করলেন তার মধ্যে একটা বিশেষ দিক ছিল, তিনি বললেন যে দুদলের যদিও এর আগে তারা খুব একটা এ বিষয়ে একমত হতেন না, কিন্তু এবারে তাদের মধ্যে দেখা যাচ্ছে একটা অভিন্ন মতামত, দুই দলই মনে হচ্ছে যে তারা সংস্কারটা চাইছে। এ ব্যাপারে আপনাদের কি মতামত? আমি প্রথমেই মোহাম্মদ আব্দুল্লার কাছে, সৈয়দ আব্দুল্লার কাছে যাচ্ছি।
ঠিক আছে, এটা একটা ঘটনা ঘটেছে, এইবারে যে প্রেসিডেন্ট পদে নির্বাচন হল এবং একই সঙ্গে প্রতিনিধি পরিষদের নির্বাচন হয়েছে এবং সেনেটেরও 1/3 সদস্য নির্বাচন হয়েছে, তো সেখানে একটা বিরাট, বিশেষ করে প্রেসিডেন্ট পদপ্রার্থীর ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছে আপনার এই ল্যাটিনো ভোট। ল্যাটিনো বলতে দক্ষিণ আমেরিকা থেকে যারা যুক্তরাষ্ট্রে এসছেন এবং যারা ভোটাধিকার প্রাপ্ত, তাদের এই বিপুল সংখ্যায় তারা ডেমোক্রেটদেরকে ভোট দিয়েছে, প্রেসিডেন্ট ওবামাকে ভোট দিয়েছে। এর কারণটা কি? কারণ হচ্ছে ডেমোক্রেটরা এবং প্রেসিডেন্ট ওবামা দীর্ঘদিন থেকে বলে আসছিলেন যে অবৈধদেরকে বৈধতা দাও। কয়েক বছর আগে আমার মনে আছে যুক্তরাষ্ট্রে একদিন এই অবৈধ যারা কাজকর্ম করেন তারা প্রায়ের অধিকাংশ লোক বিক্ষোভ প্রদর্শন করেছিলেন একই দিনে এবং কাজ থেকে বিরতি নিয়েছিলেন জাস্ট একদিনের জন্য, তাতে করে ছোটখাটো ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য অনেক কাজকর্ম প্রচুর ব্যাহত হয়েছে। তো যাক, তার দ্বারা তারা প্রমাণ করেছেন তাদের গুরুত্ব কতটা এই দেশের অর্থনীতির জন্য। কিন্তু এইবারে ভোটে যখন তারা বিপুল সংখ্যায় ডেমোক্রেটদের বিশেষ করে প্রেসিডেন্টকে ভোট দিলেন, তখন একটা চেতনা উদয় হয়েছে রিপাবলিকান পার্টির ভিতরে যে আমেরিকার ডেমোগ্রাফিক অর্থাৎ মানে বিভিন্ন জাতিসত্তার কোন বর্ণের লোক কাকে ভোট দেয় এই যে অবস্থাটা এটা এটা বদলে গেছে। সবচেয়ে বেশি এখনো মানে শ্বেতাঙ্গরা আমেরিকার জনগোষ্ঠীর, কিন্তু সেই হারটা কমে যাচ্ছে। যেমন শ্বেতাঙ্গদের ভিতরে প্রেসিডেন্ট ওবামা এবার ভোট পেয়েছেন সম্ভবত 40% কম, সম্ভবত, আমি ফিগারটা এখন ভুলে গেছি। কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোট মিট রমনি কেউ প্রেসিডেন্ট হতে পারেননি। কারণটা কি? কারণ হচ্ছে যে অশ্বেতাঙ্গরা বিপুল সংখ্যাগরিষ্ঠ হারে ওবামাকে ভোট দিয়েছেন, এবং বিশেষ করে তার ভিতরে লাতিনো ভোটার যারা দক্ষিণ আমেরিকা থেকে আগত বৈধ ব্যক্তি যারা ভোট দিয়েছেন তাদের একটা আকাঙ্ক্ষা ছিল তাদের সমাজ স্বজাতির স্ববর্ণের লোকদেরকে আমেরিকায় যারা এই যে বিপুল সংখ্যায় এখানে অবৈধভাবে আছে তাদেরকে বৈধতা দিতে হবে, সেটা রিপাবলিকান পার্টিরা দিচ্ছে না। সেটার ব্যাপারে তারা কঠোর অবস্থান, অনমনীয় অবস্থান নিয়েছিল। এমনকি অ্যারিজোনাতে তো এমন একটা ভয়ঙ্কর আইন পাশ করেছে যে সবাইকে সবসময় আপনার আইডি সাথে রাখতে হবে, যে কোনো সময় পুলিশ বা এমনকি অনেক নাগরিকরাও তাদেরকে রাস্তা দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারে যে তোমার সাথে আইডি আছে কিনা, বিশেষ করে পুলিশ আইন 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 পালনকারী কর্তৃপক্ষ। তো সেটার ব্যাপারে দেশব্যাপী প্রচুর মানে ল্যাটিনদের ভিতরে অন্যান্য শ্বেতাঙ্গদের ভিতরে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, প্রেসিডেন্ট ওবামা নিজে সেটার সমালোচনা করেছেন। এই সমস্ত কারণে ল্যাটিনোরা অশ্বেতাঙ্গরা বিপুল সংখ্যাগরিষ্ঠ হারে ডেমোক্রেটদের পক্ষে চলে গেছে। এখন একটা এবারের ভোটের পরে রিপাবলিকানদের ভিতরে একটা চেতনা উদয় হয়েছে যে না, আমরা আমাদের অবস্থান যদি পরিবর্তন না করি বিশেষ করে এই ক্ষেত্রে, তাহলে ভবিষ্যতে নির্বাচনগুলোতে আমাদের অবস্থান অত্যন্ত নাজুক হয়ে থাকবে। তো অর্থনৈতিক ক্ষেত্রে তারা ধনীদেরকে ধনীদের পক্ষে অবস্থান নেয়, সেই ব্যাপারটাও তারা কিছুটা হলেও একটা চিন্তা করে দেখছে যে কিভাবে সেটা কিছুটা নমনীয় অবস্থান নেওয়া যায়। কিন্তু ইমিগ্রেশনের ব্যাপারটা তারা ধরেই নিয়েছে যে এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে, না হলে আমাদের ভয়ঙ্কর বিপদ সামনে, এই হচ্ছে একটা বাস্তবতা।
ধন্যবাদ ডক্টর খান, আপনি কি এর সঙ্গে কিছু যোগ দিতে চান?
আমি বলবো এটা যা মাহমুদুল্লাহ সাহেব ঠিকই বলেছেন, নির্বাচনের প্রভাবটা হিসপানিকরা 70% বেশি পার্সেন্টেজে ভোট দিয়েছে ওবামাকে, ওইটার একটা প্রভাব ডেফিনেটলি আছে। সুতরাং আমি ওই ব্যাপারে আর বিস্তারিত করব না, উনি ঠিকই বলেছেন ওই ব্যাপারে। তবে আমার বক্তব্য হচ্ছে ওই এই বিলটা নিয়ে আমি খুবই আশাবাদী এই বিলটা পাস হবে। তবে আমাদের জানতে হবে আমেরিকান সরকারের কাঠামোটা, যেমন চেকস অ্যান্ড ব্যালেন্সেস এবং সেপারেশন অফ পাওয়ার, ওইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই ইমিগ্রেশন রিফর্ম বা সংস্কার জানবার জন্য। যদিও আমি আশা করি এই সংস্কারটা পাস হবে, কিন্তু আমি মনে করি কিছুটা হলে অনেক সংশোধনী হবে, কেননা এখন হাউস অব রিপ্রেজেন্টেটিভস, যেটা আগেও বলেছি আমি, এটা এখন কন্ট্রোল করে রিপাবলিকানরা। তো এবং এই চেকস অ্যান্ড ব্যালেন্স এবং সেপারেশন অফ পাওয়ারের জন্য, যেটা আমাদের বাংলাদেশ থেকে অনেক ভিন্ন, যেমন পার্লামেন্টারি সিস্টেমে সহজে বিল পাস করা যায়, কিন্তু আমেরিকান সিস্টেমে অত সহজে বিল পাস করা যাবে না। কেননা আপনাকে বিল পাস করবার জন্য আপনার প্রেসিডেন্টের মত লাগবে, তারপর সেনেট এটা পাস করতে হবে, এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভসও ওইটা পাস করতে হবে, এবং দুইটার মধ্যে কোনো পার্থক্য থাকলে সেটা প্রেসিডেন্টের ডেস্কে পাঠানোর আগে ওইটা আবার রিভিশন করে আর এগ্রিমেন্ট করতে হবে, যাতে দুইটা চেম্বারেই একটা কম্বাইন এবং ইউনিফর্ম বিল পাঠায়।
ধন্যবাদ।
তো ওই জন্য অনেক রিভিশন হতো হয়তো হতে পারে।
ধন্যবাদ ডক্টর হারুন খান। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের ওয়াশিংটন হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রের অভিবাসী সংক্রান্ত নীতিমালায় সংস্কার, প্রেসিডেন্ট ওবামা ও কংগ্রেসের উদ্যোগ। আমাদের দুজন বিশেষ অতিথি হচ্ছেন ডক্টর হারুন খান এবং সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব।
আমি মোহাম্মদ ফরদুজ্জামান অভি কুষ্টিয়া থেকে বলছি।
হ্যাঁ বলুন।
বাংলাদেশে অনেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছে, তারা এই যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসাবে যারা অনেক সুযোগ সুবিধা পায়, সে জন্য বর্তমান সরকার যেন উদ্যোগ নাই, আমি এটি কামনা করছি। ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনারা বোধ হয় ইতিমধ্যে একবার বলেছেন যে আমি অতিথিদের কথা বলছি যে আপনারা বলেছেন যে এটা বাংলাদেশিদের ব্যাপারে নয়, যারা এখানে আছেন তাদের বৈধ করার ব্যাপারে এবং পুরো সংস্কার মানে অভিবাসী নীতিমালায় সংস্কার। তো এর উপর কি মানে বাংলাদেশিদের এখানে আসার ব্যাপারে বা বাংলাদেশিরা যদি আমেরিকান যারা এখানে আসেন অভিবাসী হয়ে তাদের সুযোগ সুবিধার ব্যাপারে ডক্টর খান আপনি কি কিছু বলতে চান?
আমাদের প্রথমে বুঝতে হবে, আমি মনে করি অবশ্য মোহাম্মদুল্লাহ সাহেব বলেছেন এইটা শুধু বাংলাদেশিদের জন্য হবে না। যদি এই বিলটা পাস হয় তবে সবাই যে এই আইনের আওতায় পড়ে সবাই এটার সুযোগ লাভ করতে পারবে। কিন্তু বাংলাদেশিদের ব্যাপারে আমি বলবো, যারা এই দেশে অবৈধভাবে আছেন তারা এই সুযোগটা অবশ্যই পাবেন। এবং আরেকটা সুবিধা হয়তো বাংলাদেশিরা এবং শুধু বাংলাদেশে না পৃথিবীর বিশ্বের যে কেউ এই সুবিধা পাবে, যাদের দক্ষতা আছে, হাই ডিগ্রি আছে, ওদের জন্য ইমিগ্রেশন পাওয়াটা অনেকটা সহজ হবে। আর সুবিধার ব্যাপারে উনি যে প্রশ্ন যিনি করেছেন উনি বললেন এবার সুবিধার ব্যাপারে, যেসব সুবিধাগুলো বাংলাদেশি নাগরিকরা ভোগ করে এটা সবাই এখানকার আইন অনুযায়ী পাবে, এই ব্যাপারে কোনো রদবদল হবে না আমি মনে করি আর কি।
ধন্যবাদ। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনি তো নিউ ইয়র্কে থাকেন এবং নিউ ইয়র্কে বহু বাংলাদেশি অভিবাসী আছেন, আপনি যদি এ সম্পর্কে একটু বলেন।
না, এটা বাংলাদেশিদের জন্য তো আইনটা পাস হচ্ছে না, তো ফলে বাংলাদেশি ওনার প্রশ্নের ধরন মনে হলো বাংলাদেশিদের এখানে কি কি সুযোগ অতিরিক্ত বা পাবেন তারা, না তাদের জন্য বিশেষ কোনো সুবিধা দেওয়া হবে না যেটা ডক্টর খান বললেন। এই একটা আইন হচ্ছে যত যারা অভিবাসী আমেরিকায় আছেন সকলের জন্য, যারা অবৈধভাবে আছেন তাদেরকে বৈধতা দেওয়ার ব্যাপার এবং এই দেশের আইনে অন্য সবার জন্য বৈধদের জন্য নাগরিকদের জন্য আজ যেসব আইন আছে এই সংস্কার আইন ছাড়া এমনি সেগুলো সবাইর ভাবে সমভাবে প্রযোজ্য, বিশেষ করে কোন দেশের কোন জাতিগোষ্ঠীর কোন ধর্মীয় গোষ্ঠীর কারোর জন্য কোন আইন নেই, এদেশে নেই, সম্ভবত পৃথিবীর কোন দেশে এই ধরনের বৈষম্যমূলক আইন হয় না, সবার জন্য ইউনিফর্ম নীতিমালা তৈরি হবে এবং তার দ্বারা যারা উপকৃত হওয়ার তারা হবেন, যাদেরকে সেটাতে অন্তর্ভুক্ত করার কথা নয় তারা হবেন না।
আচ্ছা ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। এবারে আমরা আরেকটি কল নেব।
আমি সোহেল রানা ইবাই বলছিলাম ঢাকা আসেনা নিবাস থেকে। যুক্তরাষ্ট্রের সম্প্রতি অভিবাসন নীতির পরিবর্তনের ব্যাপারে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই। তো এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গত 2 বছর ধরে বাংলাদেশে ডিভি বন্ধ আছে, শুনেছি আমরা যতটুকু শুনেছি যে কোটা শেষ হওয়ার কারণে সেটা করা হয়েছে। তো আমি কি আশা করতে পারি যে এই অভিবাসন নীতির পরিবর্তনের ফলে বাংলাদেশ আবার ডিভিতে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে? ধন্যবাদ।
সোহেল রানা হৃদয় ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমরা আবার সেই একই প্রশ্নে যাচ্ছি, কিন্তু উনি একটা স্পেসিফিক কথা বলেছেন ডিভি ভিসার ব্যাপারে যে ডাইভার্সিটি ভিসা, সেটা এই প্রেসিডেন্ট ওবামা যেই প্রস্তাব দিয়েছেন এবং কংগ্রেস সেনেটররা এবং কংগ্রেসম্যানরা যে প্রস্তাবের কথা বলছেন তাতে ডিভি ভিসার কোনো প্রভাব থাকছে কিনা বা ডিভি ভিসার উপর কোনো প্রভাব পড়বে কিনা এটা সম্পর্কে আপনারা কিছু বলতে পারেন কিনা ডক্টর হারুন খান?
এই ব্যাপারে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে আমি মনে করি যে এটা জাস্ট আমার বেসড অন মাই অ্যাসাম্পশন আর কি বলতে বলবো, হয়তো ডিভি ভিসা আর পক্ষে হয়তো বর্তমান গভর্নমেন্ট আমেরিকান সরকার হয়তো মত দিবে না, কারণ এই এই সংস্কার যদি পাস হয় তাহলে একটা প্রভিশন রয়েছে যে যারা লিগাল ইমিগ্রেন্ট এবং লিগালভাবে এই দেশে আসতে চান তাদের জন্য অনেক সহজ করা হবে, এবং আরেকটা ব্যাপার আমরা হয়তো বলি নাই সেটা হলো যাদের ফ্যামিলি রয়েছে বাংলাদেশি ফ্যামিলি বা অন্য অধিবাসীদের ফ্যামিলি বাংলাদেশে বা অন্যান্য দেশে রয়েছে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা হবে এবং ইমিগ্রেশন যেন তাড়াতাড়ি পায় সেটার ব্যবস্থা থাকবে। পুনরায় বলছি ডিবির ব্যাপারে আমি ইটস মাই অ্যাসাম্পশন আর কি, আমি সঠিকভাবে এক্স্যাক্টলি বলতে পারছি না, কেননা আমি পড়ে দেখলাম এই সংস্কারের নীতিমালাগুলো ওখানে ডিবির ব্যাপারে কোনো কিছু উল্লেখ নাই।
আচ্ছা ধন্যবাদ মোহাম্মদুল্লাহ সাহেব।
না, ডিবির ব্যাপারে সত্যি ডক্টর খান যা বললেন এ ব্যাপারে এটা আলোচনা এবার উঠে আসেনি, ডিবি আগে থেকে যেটা অনুসরণ করে আসছে সেটাই বহাল থাকবে। ডিবি ভিসার ডাইভার্সিটি ভিসার ব্যাপারটা এরকম ছিল যে কিছু স্কিল লোককে যুক্তরাষ্ট্রে আসার সুযোগ করে দেওয়ার জন্যে, আগে প্রথম যখন ওপি ওয়ান ভিসা দিয়েছিল তখন স্কিলড আনস্কিল নির্বিশেষে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু ডিবি ভিসার হচ্ছে যে অন্তত ন্যূনতম স্কিল ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা এদেশের হাই স্কুল পাস বাংলাদেশের ইন্টারমিডিয়েট পাস লেভেলের লোকজনকে এবং তাদের ভিতরে বিশেষ করে যাদের কিছুটা আপনার কোন ধরনের স্কিল আছে এটা প্রমাণ করতে পারলে তাদের ক্ষেত্রেই এই সুযোগটা দেওয়া হয়েছিল যাতে করে আমেরিকার অর্থনীতি উপকৃত হয়। তো সেটার ব্যাপার নিয়ে এবারে তেমন কথাবার্তা তো আমি এই পর্যন্ত শুনিনি যেমনটা ডক্টর খান বললেন।
আচ্ছা ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। শ্রোতাদের আবার মনে করিয়ে দিই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসী সংক্রান্ত নীতিমালায় সংস্কার, প্রেসিডেন্ট ওবামা ও কংগ্রেসের উদ্যোগ। আমাদের দুজন বিশেষ অতিথি আছেন, তারা হচ্ছেন ডক্টর হারুন খান, তিনি হ্যান্ডারসন স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর এবং দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, উনি নিউ ইয়র্ক থেকে কথা বলছেন আমাদের সঙ্গে। এবারে আমরা আরেকটি প্রশ্নে যাব।
হ্যালো ওয়াশিংটন, আমার একটা প্রশ্ন ছিল ওবামার যে অভিবাসন স্টুডেন্টসদের জন্য করেছে, এটা মনে হয় বিশ্বের অনেক স্টুডেন্ট যারা এই দেশে পড়াশোনা করেছে দীর্ঘ 5 বছরের উপরে তাদের জন্য একটা বিরাট পাওয়া। তো আমার প্রশ্ন হচ্ছে এদের ব্যাপারে, যারা গত বছর 2012 গ্র্যাজুয়েশন করেছে তারা যদি কলেজে যেতে চায় এই বছর তাদের কি বিভিন্ন ব্যাপারে কলেজগুলো অ্যাকসেপ্ট করবে, এবং বিশেষ একটি ব্যাপার যেমন ফাইন্যান্সিয়াল এইডের জন্য ওরা অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা, সেটাই আমার প্রশ্ন। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ। এই আমাদের সঙ্গে এইমাত্র কথা বলেন জেবুন্নেসা রহমান, তিনি ভার্জিনিয়া থেকে কল করেছেন। তো তিনি জিজ্ঞেস করছিলেন ড্রিম অ্যাক্ট যেটা এর আগেই প্রেসিডেন্ট ওবামা করেছিলেন সেটার ব্যাপারে, যে এই সংস্কার হলে পরে সেটা কি মানে কতটা প্রভাবিত হবে এবং যারা স্টুডেন্টস যারা ছাত্রছাত্রী পড়তে চান এবং তারা যদি কোনো অ্যাসিস্ট্যান্স পাবেন কিনা, অর্থনৈতিক অ্যাসিস্ট্যান্স সহায়তা পাবেন কিনা, সে সম্পর্কে আমি প্রথমে যাচ্ছি সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে।
হ্যাঁ, এটা উনি নির্বাচনের কয়েক মাস আগে প্রেসিডেন্ট ওবামা এক্সিকিউটিভ অর্ডার পাশ করেছিলেন, সেটা হচ্ছে যে ছোট বয়সে মাইনর হিসাবে যুক্তরাষ্ট্রে এসেছে, নিজের দোষে না মা বাবা নিয়েছিল এখানে থেকেছে তারা, সেই থেকে কিন্তু অবৈধতার কারণে তাদের লেখাপড়ার ব্যাঘাত হচ্ছে, তারা বিপন্ন অবস্থায় আছে, তাদের জন্য তারা যাতে লেখাপড়া চালিয়ে যেতে পারে এটা তাদেরকে সামগ্রিক বৈধতা সেটাতে দেওয়া হয়নি। তো এইবারে যে অবৈধদেরকে বৈধতা দেওয়ার ব্যাপারটা, এতে সবাই উপকৃত হবে, তারাও সামগ্রিক ভাবে উপকৃত হবে, এটা একটা দিক। অন্যদিকে যে প্রশ্ন সেটা হচ্ছে তারা হাই স্কুল গ্রাজুয়েশন পরে করার পরে কলেজে পড়তে পারবে কিনা, এটা নিয়েও আলোচনা হচ্ছে দুই দলের ভিতরে। চূড়ান্ত ভাবে কি রূপ নেয় আইন তা জানি না, তবে আমি অনুমান করবো এটা তারা সুযোগ দেবে, এক প্রায় নির্ধারিত এটা দেবে, কারণ এতেও কয়েক লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হবে। এবং একবার যাদেরকে সুযোগ দেওয়া হবে লেখাপড়া চালিয়ে যাবার, তাদেরকে নিশ্চয়ই অর্থনৈতিক মানে লোন নেওয়া বা যে নানা ধরনের গ্র্যান্টস আছে এগুলার ক্ষেত্রে নিশ্চয়ই তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে, এটা আমি অনুমান করছি। কিন্তু আইন চূড়ান্ত রূপ নেওয়ার আগে এ সম্পর্কে বলা কঠিন।
আচ্ছা, ধন্যবাদ ডক্টর হারুন খান।
আমি ওনার সাথে একমত, মাহমুদুল্লাহ সাহেবের সাথে, তবে আমি আর একটু আলোচনা করব, বিস্তারিত বলবো সেটা ড্রিম অ্যাক্ট সম্পর্কে। যারা এগেইন মাইনর হিসেবে এসেছেন তারা এই সুযোগটা পাবেন, এবং বর্তমান প্রপোজালে এইটাও বলা হয়েছে যে তাদেরকে তাড়াতাড়ি নাগরিক করার ব্যবস্থা করা হবে। আরেকটা দিক আছে এই ড্রিম অ্যাক্টের জন্য, সেটা হলো যারা মিলিটারিতে সামরিক ইয়েতে নিয়োজিত বা দেশের জন্য সার্ভিস দিয়েছেন তাদের, তারাও এই আইনের মধ্যে পড়বেন। তারপর ওনার এই বক্তার প্রশ্ন অনুযায়ী কি সুযোগ সুবিধা লাভ করবে সেটা, এখন ওরা যদি সিটিজেনশিপ পেয়ে যায় তাহলে অবশ্যই, অথবা রেসিডেন্সি পেয়ে যায় তারা অবশ্যই আপনার পেল গ্র্যান্ট এবং অন্যান্য যত রকমের স্কলারশিপ এই দেশে আছে সেটার জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে।
কিন্তু এবছর পারবে সেটা করতে?
ওয়ান্স দে গেট ওনারা যদি নাগরিকত্ব গ্রিন কার্ড পান তাহলে পারবেন, তাহলে পেল গ্র্যান্ট এবং অন্যান্য গ্র্যান্টের জন্য। অন্যান্য আমেরিকানরা যেভাবে অ্যাপ্লাই করেন বা অ্যাপ্লাই করবার জন্য ওনারা যোগ্যতা যোগ্য হন, সেভাবে অন্যান্য সবাই ওইভাবে পাবে। আফটার ওয়ান শর্ত এটা যে তাদের প্রথমে আপনার গ্রিন কার্ড পেতে হবে। তারপর আমি আরেকটা ব্যাপারে বলবো বক্তার প্রশ্ন অনুযায়ী, সেটা হচ্ছে যে অন্যান্য যা স্কলারশিপ আছে সেটা বিশেষ করে স্টুডেন্টদের জন্য, ওইটা নির্ভর করে আপনার এই দেশের ইউনিভার্সিটির আইন অনুযায়ী। ওখানে সরকারের তেমন কোনো রোল থাকবে না, শুধু যেগুলো গভর্নমেন্ট এইড, ফেডারেল এইড, যেমন লোন, ফেডারেল লোন, তার পেল গ্র্যান্ট, এগুলোর জন্য তারা সুযোগ সুবিধা লাভ করবে।
আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ডক্টর সৈয়দ মোহাম্মদুল্লাহ। আপনি কি কিছু যোগ দিতে চান ব্যাপারে? আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোনে আছেন বাংলাদেশ থেকে বিধান ঠিকাদার। হ্যালো
হ্যালো
হ্যালো, হ্যাঁ বলুন।
আমার কথা হলো যে প্রতি বছর বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ডিবি লটারির মাধ্যমে অনেক অভিবাসনের সুযোগ দেওয়া হতো। আমার প্রশ্ন, এই কার্যক্রমটি বর্তমানে বন্ধ করা হয়েছে কেন? পুনরায় ডিবি কার্যক্রম চালু করা যায় কি নাকি?
আচ্ছা, বিধানচন্দ্র ঠিকাদার, প্রশ্নের জন্য ধন্যবাদ। এর আগেও আমরা এ বিষয়ে আলোচনা করেছি। ডক্টর হারুন খান, আপনি যদি একটু সংক্ষিপ্তভাবে এটা সম্পর্কে কিছু বলতে পারেন যে এই ডিবি ভিসাটা কি আবার চালু করা হতে পারে কিনা, এটা তো ডিপেন্ড করে ওরা কতটা লোক আনতে চায় একটা বিশেষ এলাকা থেকে, তাই না?
হ্যাঁ, ওনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সেটার আমি জবাব দেওয়ার চেষ্টা করব। সেটা হলো এই প্রপোজালে বর্তমান যে সংস্কারের প্রস্তাবগুলো আসছে সেটাতে একটা প্রভিশন আছে, হয়তো এইটা মোস্ট রেলেভেন্ট হবে, সেটা হলো যে অর্থনৈতিক দিক দিয়ে তারা ওনারা অর্থনীতির মানে ইকোনমিক কন্ডিশনের উপরে ওনারা ইমিগ্রেশনের রিফর্মটা বা কতটুকু কজন লোককে অ্যালাউ করবে সেটা নির্ভর করবে। যদি ইকোনমি যদি ভালো হয় এবং অনেক লোকের দরকার হয়তো, এটা আমার এখনো আমি মনে করবো, এটা আমার অনুমান, হয়তো ওনারা আবার সেই ডিবি ভিসাটা চালু করবে। এটা অর্থনীতির উপরে, অর্থনৈতিক কন্ডিশনের উপরে নির্ভর করে।
ধন্যবাদ সাইদ মাহমুদুল্লাহ।
না, এটা নিয়ে তো এর আগে আলোচনা হয়েছে। ডিবি ভিসাটা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়েছিল এবং সেটাতে সব দেশের লোক অন্তর্ভুক্ত ছিল না। যে সমস্ত দেশ থেকে বিপুল সংখ্যায় লোক আগেই আমেরিকা আসতো নানাভাবে, তাদেরকে কিন্তু অন্তর্ভুক্ত করেনি। যেমন ভারত ছিল না, ফিলিপিন্স ছিল না, চায়না ছিল না, এই ধরনের বহু দেশ বাদ ছিল। উন্নয়নশীল বেশ কিছু দেশ অন্তর্ভুক্ত ছিল, তার মধ্যে বাংলাদেশ। এবং বাংলাদেশ থেকে প্রথমে ওপিওয়ান ভিসা, পরবর্তীতে ডিবি ভিসা প্রচুর 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 সংখ্যক লোক এসছে। তুলনামূলকভাবে বাংলাদেশ থেকেই সম্ভবত সবচেয়ে বেশি ডিবি ভিসা লোক আসার সুযোগ পেয়েছে। তো এটা যদি বন্ধ রাখা হয়ে থাকে তাহলে আবার কখন চালু হবে বা পুরো মাত্রা ডিবি ভিসা আবার চালু হবে কিনা, এ সম্পর্কে আসলে আমি প্রিপেয়ার্ড না উত্তর দেওয়ার, কারণ আমি এই তথ্যটা জেনে আসিনি।
আচ্ছা, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় যুক্তরাষ্ট্রে অভিবাসী সংক্রান্ত নীতিমালায় সংস্কার, প্রেসিডেন্ট ওবামা ও কংগ্রেসের উদ্যোগ। একটি তথ্য আমার মনে হয় মোহাম্মদুল্লাহ সাহেব আপনি বলেছিলেন যে 1,10,00,000 অবৈধ লোকজন এখানে আছে এবং তাদের বৈধ করার ব্যাপারটা এই দুপক্ষের প্রস্তাব থেকে, প্রেসিডেন্ট ওবামার প্রস্তাব থেকে এবং কংগ্রেসের প্রস্তাব থেকে, দুটো ব্যাপারেই সবচাইতে মানে এই বিষয়টি তাদের বৈধ করা হবে কি না সেই জিনিসটার যদি একটা সমাধান হতো তাহলে বোধ হয় এই বিলটা পাস হতো আরও বা হতে পারে সহজে। তবে ওই মূল মানে কণ্টক বলবো ওই ব্যাপারটা যে এই 1,10,00,000 লোককে বৈধকরণ করা হবে কিনা। সৈয়দ মাহমুদুল্লাহ, এ ব্যাপারে এটার সম্ভাব্যতাটা কি, কতটা আপনি মনে করেন?
না, এটার ব্যাপারে প্রায় একমত হয়ে গেছে বলা চলে। আপনি বলতেই পারেন যে ছোটখাটো একটু এদিক সেদিক ব্যাপার আছে, এদের বৈধতা দেওয়ার ব্যাপারে মোটামুটি দ্বিপক্ষ একমত হয়েছে। এবং কিন্তু দ্রুত নাগরিকত্ব দেওয়ার ব্যাপার নিয়ে বিশেষ করে প্রতিনিধি পরিষদ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যেখানে যেমন ডক্টর খান একাধিকবার বলেছেন সেখানে রিপাবলিকানরা মেজরিটি, তারা একটু সেটা নিয়ে কিছুটা শর্ত জুড়ে দেবার, অন্তরায় সৃষ্টি করার চেষ্টা করছে, তারা এটাকে কিছু দীর্ঘমেয়াদী করার চেষ্টা করছে। আরো একটা কথা আমার সংযুক্ত করা উচিত, এখানে যোগ করা দরকার, সেটা হচ্ছে এই যে ল্যাতিনোদের এবং অশ্বেতাঙ্গদের অধিকাংশ এবার প্রেসিডেন্ট ওবামাকে ভোট দিলেন, ডেমোক্রেটদেরকে ভোট দিলেন রিপাবলিকান পার্টিদের বিরুদ্ধে, এইটা একটা প্রধান ইস্যু ইমিগ্রেশনটা। এটা নিশ্চিত যে এটা প্রধান ইস্যু, সর্বপ্রধান ইস্যু, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। কিন্তু না, এই যে অশ্বেতাঙ্গ জনগোষ্ঠী যেটা বিদেশাগত, তৃতীয় বিশ্ব থেকে আগত, দক্ষিণ আমেরিকা থেকে আগত, অর্থনৈতিক বিষয় এদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে রিপাবলিকান পার্টিরা সবসময় জেনারেলি দেখা যায়, সাধারণভাবে দেখা যায়, তারা ধনীদেরকে, ধনী ব্যবসায়ীদেরকে, তাদেরকে তাদের প্রতি বেশি সমর্থন, এবং তাদের ইলেকশনের জন্য প্রচুর টাকাও ওই গ্রুপ থেকে তারা আসে, লবি গ্রুপ গুলা তাদেরকে টাকা দেয়, নানা ধরনের তারা উপকৃত হয় রিপাবলিকান পার্টিরা, ফলে তারা ওই গোষ্ঠীর স্বার্থ করে। তাদের অর্থনৈতিক নীতিমালা যুক্তরাষ্ট্রের যেটা বুশ আমলে যেটা একেবারে পুরা পুরিভাবে অনুসরণ হয়েছে জুনিয়র বুশের আমলে, এবং যার কারণে প্রধানত যে কারণে এবং দুই যুদ্ধের কারণে, আফগানিস্তান এবং ইরাকের যুদ্ধের কারণে আমেরিকার অর্থনীতি একেবারে ধসে পড়েছিল, এখনো পর্যন্ত এই 4 বছরে ওবামা রিপাবলিকানদের নানা বাধা সত্ত্বেও কিছু ব্যবস্থা নিয়ে এখনো সেটা ঠিক মতো উদ্ধার করতে পারেননি, আরো অনেক সময় লাগবে। যাই হোক, এই তৃতীয় বিশ্বের থেকে আগত এই যে অশ্বেতাঙ্গ জনগোষ্ঠী যুক্তরাষ্ট্রে আছে যারা ভোটার, তারা কিন্তু এই ব্যাপারেও মানে খুব কঠোর মত তাদের, ফলে শুধুমাত্র ইমিগ্রেশন নীতিমালা ঠিক করলেই তাদের ভোট এরা পেয়ে যাবেন এটা ধারণা করার কারণে, হ্যাঁ ভোটের সংখ্যা বাড়বে রিপাবলিকানদের, তারা একই সঙ্গে ওই অর্থনৈতিক নীতিমালার ব্যাপারে বিশেষ করে ধনী গোষ্ঠীর একেবারে বশঙ্গত ভূমিকা পালন করেন, যেটা তাদেরকে একেবারে বিনাশর্তে সমর্থন দেওয়ার যে নীতি রিপাবলিকানদের, সাধারণভাবে সকল রিপাবলিকান না বেশিরভাগ রিপাবলিকানের, সেই ব্যাপারেও তাদেরকে নমনীয় হতে হবে, সংশোধন করতে হবে, নতুবা অশ্বেতাঙ্গ যুক্তরাষ্ট্রের অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর ভোটারদের ভোট তারা পাইকারী ভাবে পাবেন বা বিপুল সংখ্যা উন্নতি হবে এটা ধারণা করার কারণ নেই।
ধন্যবাদ ডক্টর হারুন খান।
আমি আবার বলবো যে উনি মাহমুদুল্লাহ সাহেব যা বলেছেন তার সাথে একমত, কিন্তু ইলেকশন বা নির্বাচন, নির্বাচনের ব্যাপারে অনেক ফ্যাক্টর আছে আর কি। অবশ্যই এবার ইলেকশনে, এবার নির্বাচনে হিসপ্যানিক যা লেটিনো, যিনি লেটিনো, ওরা 70% বেশি ভোট দিয়েছেন, ওই জন্য ওইটা একটা প্রভাব পড়েছে রিপাবলিকানদের নমনীয় হওয়ার জন্য ইমিগ্রেশনের ব্যাপারে। তবে নির্বাচন নির্ভর করবে অনেক বিষয়ের উপরে এবং প্রত্যেকটা ইলেকশন কিন্তু ভিন্ন, প্রত্যেকটা 4 বছরের মধ্যে অনেক কিছু, অনেক ইস্যু আছে যেটার প্রভাব নির্বাচনের মধ্যে পড়বে। তবে বর্তমানে এই 2012 বা 2012 সালের নির্বাচন অনুযায়ী লেটিনোর ভোটার এবং ওদের ইস্যুর জন্য রিপাবলিকানদের অনেক নমনীয় ভাগ হয়েছে,
যে কারণে আমি কথাটা বলছিলাম যে অনেক কট্টরপন্থী অনেকেই বলছেন বা রক্ষণশীল যারা তারা বলছেন যে অবৈধ নাগরিকদের, অবৈধ লোকজনদেরকে বৈধ করে দিলে পরে তাহলে মানে ওরা বলছে যেটা অ্যামনেস্টি দেওয়া হবে, অ্যামনেস্টির মতন হবে, আর অ্যামনেস্টি মানে ক্ষমা মঞ্জুর করে দেয়া, এটা একটা বার্তা দেওয়া হবে বাইরে যে আপনারা যে কোনোভাবে যদি একবার যুক্তরাষ্ট্রে এসে পৌঁছতে পারেন এবং অবৈধভাবে আপনার কোনো এক সময় আপনাদের বৈধকরণ হবে, এই এ ব্যাপারেই অনেকে এর বিশেষ করে যারা রক্ষণশীল তারা বিরূপ মতামত প্রকাশ করেন। যাই হোক, আমরা আরেকটি প্রশ্ন নেব।
আমার নাম আল বারকাত, আমি ম্যারিল্যান্ড স্টেটে বাস করি। আমার প্রশ্ন হলো কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন রিফর্ম বিশেষ করে ল্যাটিনোদের উপর ফোকাস করছে, বাংলাদেশ ও ভারতীয় সিটিজেনদের কি এই রিফর্মে অ্যামনেস্টি দেওয়া হবে? ধন্যবাদ।
ধন্যবাদ আল বারকাত, ম্যারিল্যান্ড থেকে ফোন করেছেন। আপনারা ইতিমধ্যেই বোধহয় এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে যেটা শুধু ভারতীয় বা বাংলাদেশিদের জন্য নয়, এটা সবার জন্যই প্রযোজ্য। তবুও আমি আরেকবার বলবো, ডক্টর হারুন খান প্যানেলিস্ট হিসেবে আপনি যদি সংক্ষিপ্তভাবে একটু বলেন এটা।
এখন কথা হচ্ছে আমেরিকান গভর্নমেন্টে বা আইন অনুযায়ী কোন একটা আইন শুধু একটা জাতি বা কোনো গোত্রের টার্গেট করে করা হয় না, যখন একটা আইন পাস হবে এটা সমভাবে সবার জন্য প্রযোজ্য হবে। এবং এই অবস্থা যদি ভারতীয় বাংলাদেশি ওনারাও যদি পড়েন ওনারাও এই সুযোগ সুবিধা পাবে অবশ্যই।
সৈয়দ মাহমুদুল্লাহ সাহেব,
অ্যামনেস্টির যেটা কথা বলা হচ্ছে সেটা একটু আলোকপাত করা দরকার। অ্যামনেস্টি হচ্ছে কি, যে লোক অবৈধভাবে থাকে সেখানে থাকার অধিকার নেই, তাকে ক্ষমা করে দেওয়া, সুযোগ করে দেওয়া মানে বৈধ হওয়ার, এই জন্য অ্যামনেস্টি টার্মটা ব্যবহার করা হয়। এর আগে 1986 সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান এই ধরনের, তার আমলে একটি আইন পাস হয়েছিল, কংগ্রেস পাস করেছিল এবং তিনি সেটা স্বাক্ষর করেছিলেন, তাতে করেও বিপুল সংখ্যক লোককে, এখনকার চেয়ে অনেক কম লোককে বৈধতা দেওয়া হয়েছিল এবং তার সময়ের সীমা বেঁধে দেওয়া হয়েছিল যে সম্ভবত 82 সালের 31 ডিসেম্বরের ভিতরে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন এবং অবৈধভাবে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে সেই আইন প্রযোজ্য হবে। এর সুযোগ নিয়ে কিছু লোক বলা হয়ে থাকে এর পরবর্তীতে অবৈধভাবে বিভিন্ন বর্ডার দিয়ে নানাভাবে এই দেশে প্রবেশ করে অথবা ওই সীমার ভিতরে পড়েন না, 82 সালের 31 ডিসেম্বর ভিতরে পড়েন না, হয়তো পরে এসছেন কিন্তু কাগজপত্র নকল কাগজপত্র বানিয়ে ওটা সুযোগ নিয়েছিলেন, এটা একটা অভিযোগ আছে। সেই রকম যাতে না হয় এইবারকার অ্যামনেস্টিতে সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে যে সেই রকম যেন ভুয়ো কাগজপত্র তৈরি করে বা কেউ, এই আইন পাস হলো এরপরে আরো এই আইনের প্রয়োগ হতে হতে সময় লাগবে, এর ভিতরে আরো লোক মানে প্রচুর হুড়মুড় করে ঢুকে যাবে এবং তারও বৈধতা পাওয়ার চেষ্টা করবে, সেটা যেন করতে না পারে। এবং যেটাকে তো বলা হচ্ছে বর্ডার সিকিউরিটি, এই যে আকাশপথে যারা অন্যান্য দেশ থেকে আসেন তারা ছাড়া এই যে দক্ষিণ আমেরিকা থেকে আমেরিকার বর্ডার দিয়ে যারা অবৈধভাবে প্রবেশ করেন সেটা যাতে করতে না পারে, সেই কড়াকড়ির ব্যাপারে বিশেষ সেটা কড়াকড়ি করার জন্য সেখানে বর্ডার সিকিউরিটি আরো কঠোর করার জন্য এই আইনে কথাবার্তা হচ্ছে।
হ্যাঁ ধন্যবাদ ডক্টর হারুন খান, আপনি কিছু যোগ দিতে চান এই ব্যাপারে?
হ্যাঁ থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি অ্যামনেস্টি সম্পর্কে বলতে ভুলে গেলাম, আমি একটু অ্যাড করতে চাই, সেটা হলো আপনি যে বলেছেন যে রক্ষণশীলরা বিরোধিতা করতেছে, রক্ষণশীলদের সমর্থনের জন্য এই যে প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে ওখানে একটা প্রভিশন কিন্তু আছে, সেটা হচ্ছে যে এরা অটোমেটিক মানে সিটিজেন নাগরিকত্ব লাভ করবে না, নাগরিকত্ব লাভ করার আগে তাদেরকে ফাইন দিতে হবে, ট্যাক্স দিতে হবে, এবং তাদের তাদের নাম্বার হবে যারা লিগালি আসবে তাদের পরে। তো ওইভাবে তারা এই রক্ষণশীলদের সমর্থনের জন্য চেষ্টা করছে, তো যাতে এটা অটোমেটিক একটা অ্যামনেস্টি না হয়।
আচ্ছা, তাদের বলা হচ্ছে যে তারা একেবারে লাইনের পেছনে যেতে হবে,
লাইনের পেছনে যেতে হবে অ্যাট লিস্ট আপনার সেনেট প্রস্তাব অনুযায়ী। তো সুতরাং এটা অটোমেটিক, যাতে এটা অটোমেটিক অ্যামনেস্টি না হয়, এটার মূল কারণ এই রক্ষণশীলদের সমর্থন দরকার, এবং ওই প্রস্তাব দিয়ে এই রক্ষণশীলদের, আমি রক্ষণশীলদের সমর্থন চাচ্ছি আর কি বর্তমান সরকার এবং ডেমোক্রেট।
আচ্ছা ধন্যবাদ। এবারে আরেকটা উল্লেখযোগ্য কথা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে তো বিভিন্ন ভাষাভাষীর লোকজন এখানে আসেন যারা, আর অনেকেই জানেন বা অনেকে হয়তো জানেন না যে যুক্তরাষ্ট্রের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ বলে আনুষ্ঠানিক ভাষা হিসেবে ইংরেজিকে বলা হয় না, কিন্তু এবারে বলা হচ্ছে, এবারে এই প্রস্তাবগুলোতে শোনা যাচ্ছে যে তাদের ইংরেজি জানতে হবে। এটা কি একটা বড় একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে ডক্টর সাইদ মাহমুদুল্লাহ?
এটা বড় ইস্যু হতে পারে এই সম্পর্কে, কিন্তু লিবারাল যারা বলা হচ্ছে তাদেরও অনেকে মনে করেন যে যুক্তরাষ্ট্র যারা আসেন যদি রাষ্ট্রভাষা বলে কিছু নেই তাদেরকে ইংরেজি জানার ব্যাপারটা একটু শর্ত জুড়ে দেওয়া, তবে এটা এখনো আলোচনায় কতটা উঠে এসছে, অন্যান্য প্রভিশন গুলো নিয়েই তারা ব্যস্ত আমি জানি না, ডক্টর খান যদি কিছু জানেন তিনি
ডক্টর হারুন খান আপনি এ ব্যাপারে একটু আপনার মতামত বলবেন?
যে আমার মতামত হচ্ছে সেনেট বিলে কিন্তু এটার প্রস্তাব আছে, যারা যারা রেসিডেন্ট যাদেরকে দেওয়া হবে নাগরিকত্বের জন্য আবেদন করবেন ওদের কিন্তু ইংরেজিটা জানতে হবে, কেননা এটার একটা কারণ হয়তো অনেক যারা হিসপ্যানিক ওরা কিন্তু অনেকে ইংরেজি বলে না, ওইটার জন্য যারা বর্তমান রাজনীতিবিদ তাদের জন্য একটা শঙ্কা হচ্ছে যে হয়তো এটা দেশের ইউনিটি বা ঐক্যতার জন্য খারাপ হবে, সেই জন্য চাচ্ছেন ওনারা যে যারা স্প্যানিশ স্পিকিং স্পেশালি তারা যেন ইংরেজি শিখে। আমার মনে হয় না ওই ব্যাপারে আমরা বাংলাদেশি যারা আছেন বা ভারতীয় বা অন্যান্য দেশ থেকে যারা আছেন এইটার জন্য এটা একটা সমস্যা হবে।
ধন্যবাদ, আমাদের হাতে একেবারে সময় নেই, তো আমাদের এখনই শেষ করতে হচ্ছে। ডক্টর হারুন খান এবং সৈয়দ মাহমুদুল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে ক্ষমা চাইছি, আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
মোহাম্মদুল্লাহ সাহেব আপনার সাথে পরিচয় হয়ে খুশি হলাম।
ধন্যবাদ আপনাদের দুজনকে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।